তার জন্ম সিলেটে আর কি, 1907 সালে আর কি। পুরো নাম গোবিন্দ চন্দ্র দেব, কিন্তু পুরো নামে তিনি পরিচিত ছিলেন না, তিনি পরিচিত ছিলেন জিসি দেব নামে আর কি। এবং আসলে ভালো লালন হলে ভালো আর কি, কিন্তু অধিকাংশ সময় ভালো লালনের চেয়ে সংঘাতময় যে লালন, সেই লালন মানুষকে সংগ্রামী হতে, মানবপ্রেমিক হতে অনেক বেশি সহায়তা করে। অধিকাংশ সময়ই ভালো লালন মানে হচ্ছে চব্য চস্য লেজ্জ পেয় আর কি, আর সমস্ত ননী মাখনের মধ্যে যারা বড় হন, এই লালনে যারা লালিত হন তারা আসলে স্বার্থপর হন বেশি। তা যিশুদেব, তার বাবা ব্যবসায়ী ছিলেন, ব্যবসায় তার ভরাডুবি হয় এবং সর্বশান্ত হয়ে ব্যবসা হারানোর দুঃখে টেনে মারা যান। কারণ আসলে ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে যে তারা তাদের সাফল্যের মানদণ্ডটা অর্থ দিয়ে বিচার করে, কোনো কারণে যদি ভরাডুবি হয় এখান থেকে উঠে দাঁড়ানো, রুখে দাঁড়ানো তাদের জন্য খুব কঠিন, খুব কঠিন। যদি না সে ব্যবসায়ী মধ্যে মানবতাবোধ থাকে এবং আত্মিক শক্তি থাকে, তো গোবিন্দ দেব 8 বছর বয়সে গৃহহারা, নিরাশ্রয় আর কি। রামকৃষ্ণ মিশন এবং খ্রিস্টান মিশনারিদের তত্ত্বাবধানের থেকে লেখাপড়া করেন, তারপরে কলকাতা সংস্কৃত কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, সবটুকু নিজের চেষ্টাই তাকে করতে হয়েছে। পড়াশোনা করতে গিয়ে ভারতীয় আধ্যাত্মিকবাদ, গ্রিক দর্শন, বৌদ্ধ দর্শন, ইসলাম ধর্ম এবং খ্রিস্ট ধর্মের মূল বাণী জানার চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে তিনি কর্মজীবন শুরু করেন কলকাতার রিপন কলেজে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন রিপন কলেজটি দিনাজপুরে সরিয়ে নেওয়া হয়। যুদ্ধ শেষ, কলেজ আবার কলকাতায় সরিয়ে নেওয়া হলো, কিন্তু জিসি দেব দিনাজপুরে রয়ে গেলেন, নতুন একটি কলেজ প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। আসলে এত মানবপ্রেমী মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি। কলেজ প্রতিষ্ঠার জন্যে গ্রামে গঞ্জে প্র্যাকটিক্যালি ভিক্ষার থলি নিয়ে সভা সমিতি করলেন এবং অক্লান্ত পরিশ্রম করে দিনাজপুরের একমাত্র কলেজ সুরেন্দ্রনাথ কলেজ গড়ে তুললেন। কলেজ গড়া শেষ হলো আর কি, দেশ ভাগ হলো আর কি, এবং 1953 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন। তিনি যে আসলে কত বড় দার্শনিক ছিলেন এবং কত ভালো মানুষ ছিলেন, আসলে অনেকের তত্ত্ববিদ্যা অনেক বেশি কিন্তু মানুষ হিসেবে ভালো নন। যে আইনস্টাইন অনেক বড় দার্শনিক ছিলেন, বিজ্ঞানী ছিলেন, কিন্তু বউ পিটাতেন তিনি আর কি। এটা আমার মনে হয় যে আমেরিকাতে যারা যায় তাদের একটা অভ্যাস হিসেবে সৃষ্টি হয়ে যায় আর কি, এক এক জায়গার এক একটা ভাব আছে তো আর কি। কারণ ক্লিন্টন যদি বলতে পারেন যে আমার বাবা বউ পিটাতে ওস্তাদ ছিলেন, মানে তার বাবা তার মাকে যখন পিটিয়েছে তখন সে তার মা ছিল না, তার বাবার বউ ছিল আর কি। না যে আসলে দার্শনিক হলেই, তত্ত্বজ্ঞান থাকলেই, বিজ্ঞানী হলেই তার জীবনে বিজ্ঞানের প্রভাব পড়বে, দর্শনের প্রভাব পড়বে, নাও পড়তে পারে। যেমন আসলে অনেক আলেম ছিলেন আগে, তাদের জীবনে তাদের ইলমের কোনো প্রভাব ছিল না, এবং তাদের জীবনে যেহেতু তাদের ইলমের কোনো প্রভাব ছিল না, তাদের ছেলেরা আমাদের দেশে বড় বড় কমিউনিস্ট হয়ে গেছে। এবং যত বড় কমিউনিস্ট ছিলেন 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে, সবার বাবাই বড় আলেম ছিলেন। কেন? তাদের জীবনে ইলমের কোনো প্রভাব ছিল না, ইলম অন্যদের জন্যে আর কি। ওয়াজ করতেন কিন্তু ওয়াজের প্রভাব তাদের জীবনে ছিল না, এবং যে জন্যে তারা স্মরণীয় হতে পারেন। তাদের ছেলেরা বরং স্মরণীয় হয়ে গেছে বাবার চিন্তার বিরোধিতা করে আর কি। তো যিশুদেব মানে আগাগোড়া দার্শনিক, শুধু চিন্তায় চেতনায় মননে না আর কি, অবয়বে দেহে চেহারায় সব কিছুতে আর কি। তিনি যে তখন শুধু বাঙালি দার্শনিকদের মধ্যে সেরা তা না, ষাটের দশকে তো আমরা পাকিস্তানের অংশ ছিলাম এবং পাঞ্জাবিরা আমাদেরকে, আমরা যে মানুষ এটাই মনে করতো না আর কি। তারা মনে করতো যে সমস্ত বিদ্যা বুদ্ধি, সমস্ত সারাফত, সমস্ত আভিজাত্য আর অর্থ তো ছিলই তাদের হাতে, সব তাদের। এবং সেই সময় তিনি অল পাকিস্তান ফিলসফিক্যাল কংগ্রেসের সভাপতি ছিলেন, কিন্তু চলাফেরাটা ছিল খুবই সাধারণ, হাঁটু পর্যন্ত তোলা ধুতি আর কি, খুব সাদা মাটা পাঞ্জাবি আর কি, হ্যাঁ সুতির। এবং যখন চুল একটু পাকতে শুরু করলো, চুল ছিল খুব সাদা পাকা ঝাঁকড়া চুল আর কি, হ্যাঁ গোলগাল চেহারা আর কি, এবং একটু মোটাসোটা আর কি, মানে মোটা বলার ঠিক না, মানে দৈহিক গড়নটা একটু ওজনদার ছিল আর কি। এবং পাকিস্তানিদের সামনে এরকম এই ধুতি পড়া আর এরকম সাদা মাটা আর কি, দেখলো মানুষ তো যে আচ্ছা, মানে খুবই সাদা মাটা আর কি। এবং এ নিয়ে মজার ঘটনাও হচ্ছে আর কি। একবার হলো এটা রাজশাহী যাওয়ার পথে, রাজশাহী ট্রেনে আর কি, অল পাকিস্তান ফিলসফিক্যাল কংগ্রেসের কনফারেন্স হচ্ছে রাজশাহীতে আর কি, সভাপতি হিসেবে তিনি যাচ্ছেন আর কি, উঠেছেন ট্রেনের ফার্স্ট ক্লাসে আর কি, মানে তো হাঁটু পর্যন্ত তোলা ধুতি আর কি, আর ওই চেহারা আর কি, মানে যেটাকে অভিজাত মহিলারা এরকম ড্রেস ট্রেস দেখলেন যে গাইয়া গাইয়া লাগে আর কি। তো যখন টিটি টিকিটি চেক করতে বেরিয়েছে আর কি, তো তার দিকে তাকাচ্ছে আর কি, বারবার চেহারা দেখার চেষ্টা করছে আর কি। এবং উনি যে ফার্স্ট ক্লাসের যাত্রী হতে পারেন না, এটা টিটির মাথায় কিছুতেই ঢুকছে না আর কি। আর চোখে কয়েকবার তাকিয়ে ইশারা করলেন টিকিট দেখানোর জন্য আর কি। তো জিসুদেব তো মানে উনি তো বোঝেন আর কি, তো উনি খুব একটা চমৎকার একটা হাসি দিয়ে বললেন, মাই ডিয়ার ফ্রেন্ড, আই মে লুক লাইক এ থার্ড ক্লাস প্যাসেঞ্জার বাট মাই টিকিট ইজ ফার্স্ট ক্লাস। কারণ তখনকার টিটিরা অধিকাংশই উর্দুভাষী ছিল আর কি, ষাটের দশকে ট্রেনের। আসলে তিনি যে এত বড় মাপের মানুষ, উনি যে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার না, উনি যে ফার্স্ট ক্লাস মানুষ, এটা তার অবয়ব এবং তার পোশাক আশাক দেখে সাধারণ মানুষ কখনো বুঝতে পারত না। তো আসলে কীরকম আত্মভোলা ছিলেন তিনি, আমি আসলে খুবই শ্রদ্ধা করতাম এবং শ্রদ্ধা পাওয়ার মতোই মানুষ। একদিন হলো উনি তখন প্রভোস্ট আর কি জগন্নাথ হলের, তো আমার এক বন্ধুর সাথে গিয়ে নিজে উদ্যোগী হই তার সাথে পরিচিত হওয়া আর কি। একদিন গিয়েছি খুব ভোরবেলা আর কি, শীতের সকাল আর কি, একটু কুয়াশাও আছে, আমি সালাম দিলাম, উনি কিছুই বললেন না আর কি, এরকম হাসি দেন, মানে হাসি তার মুখে লেগেই থাকত। আমি ভাবলাম যে মুড টুড অফ হবে কিছু হবে আর কি, তো উনি লনে হাঁটছেন আর কি। তো এখন উনি হাঁটছেন, আমি ও নাসিরুদ্দিন হোজার মতন আর কি, আমি উনি যখন হাঁটছেন তো আমি ওনার পেছনে পেছনে হাঁটি, তো উনিও হাঁটছেন আমিও হাঁটছি, উনিও চুপচাপ আমিও চুপচাপ, কারণ উনি যেহেতু সালামের জবাব দেননি, এখন তো মানে আর কিছু জিজ্ঞেস করা তো হচ্ছে বেয়াদবি যতক্ষণ পর্যন্ত না উনি আবার কথা বলছেন। তো এই হাঁটা চলছে, আমিও হাঁটছি উনিও হাঁটছেন আমিও হাঁটছি। এক ঘন্টা পরে টেনে আমার দিকে তাকালেন, একটা হাসি দিলেন আর জিজ্ঞেস করলেন কেমন আছি আর কি, কেমন আছো? তো আমার তো তখন বিশ্বাস যে এই কেমন আছো জিজ্ঞেস করতে হাসি দিতে এক ঘন্টা লাগলো আর কি। আমি যে স্যার আমি এক ঘন্টা ধরে আপনার পেছনে বলি, আমি খেয়াল করেছি কিন্তু আমি মৌনব্রত ছিলাম। আমি বলি স্যার মৌনব্রত এটা আবার কি জিনিস আর কি, উনি বলেন যে মৌন একদম ওই সময় কোনো কথা নাই। এবং আমি আমার ভাবনায় ছিলাম, আমার খেয়াল হলো কেউ একজন এসছে আর কি, আমি ইয়াল্লাহ আর কি, এরকম জল জানত একটা মানুষ, ঠিক আছে মনে হলো। এবং উনি যখনই করছিলেন মশারি গায়ে দিয়ে আর কি, তো আমি আর কৌতূহল রাখতে পারলাম না। আমি বলি যে স্যার মৌলব্রতের করলে কি মশারি গায়ে দিতে? তো উনি বলেন মশারি কোথায়, আমি তো চাদর গায়ে দিয়ে আছি। আর আমি স্যার আপনি একটু যদি তাকাতেন নিজের দিকে। তো উনি তাকে, ওহো আমি তো এটাকে চাদর ভেবেছিলাম। আর এখন বোঝেন শীতের সকালবেলা চাদর ভেবে মশারি গায়ে দিয়ে হাঁটছে আজকে। তো এক ঘন্টার মধ্যে টেরও পান নাই। আসলে এই যে ভাবনার রাজ্যে, চিন্তার রাজ্যে কত নিমগ্ন, কত নিমগ্নতা। শীত কি লাগে নাই, ঠান্ডা কি লাগে নাই, যেটা চাদর, চাদরের শীত কি মানে মশারি দিয়ে, মশারি দিয়ে কে আটকানো যায়? কিন্তু নাথিং, কেন মন তখন ভাবনার রাজ্যে। একটা জল জন্ত মানুষকে মনে যাচ্ছে একটা কেউ আসছে, কেউ একটা আর কি, যেরকম আপসার চোখ বন্ধ করলে যেরকম মনে হয়ে যাচ্ছে একটা মানুষ, ওরই মনে আমিও সেরকম একটা ছায়া। হ্যাঁ আসল না আর কি, আসল হলে তো উনি ডিস্টার্ব হয়ে যেতেন। তো এই যে নিমগ্নতা, এই নিমগ্নতা তাকে ওই পর্যায়ে নিয়ে গিয়েছিল। আসলে কত বড় মানুষ ছিলেন আর কি, তিনি তার স্টুডেন্টসের জন্য সবসময় ফাদার ফিগার আর কি। সেই স্টুডেন্ট হিন্দু না মুসলমান, বাঙালি না পাঞ্জাবি, এসব খোঁজ তিনি কখনো করেন নাই। তিনি মানুষকে সবসময় মানুষ হিসেবে দেখেছেন এবং সব ধরনের সাম্প্রদায়িক গোড়ামির ঊর্ধ্বে ছিলেন এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি চিরকুমার ছিলেন, এক হিন্দু ছেলেকে এবং এক মুসলিম মেয়েকে দত্তক হিসেবে গ্রহণ করেছিলেন এবং নিজের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির অর্ধেক হিন্দু ছেলে এবং মুসলিম মেয়ের এই দুজনের মধ্যে সমান ভাগ করে দেন এবং বাকি অর্ধেক সম্পত্তি বিশ্ববিদ্যালয়কে দান করেন। শর্ত ছিল যে বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক মানবতাবাদী দর্শন প্রচার করবে এবং 1980 সালে এই অর্থ দিয়ে গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রত্যেক দিন সকালবেলা উঠে তিনি গীতা, বাইবেল, কোরআন পড়তেন, তারপর ধ্যানে বসতেন এবং মৌনতা পালন করতেন। যিশুদেব বিশ্বাস করতেন বার্ধক্য দৈহিক নয়, বার্ধক্যটা হচ্ছে মানসিক। পরিমিত আহার, পরিমিত বিশ্রাম, পরিশ্রম এবং সৎকর্ম এবং অন্যের কল্যাণ যদি কেউ কামনা করতে পারে তাহলে তার পক্ষে শতায়ু হওয়া খুব সহজ। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন তার আসলে সেই রকম কোনো রোগ ব্যাধি হয় নাই, সুস্থ ছিলেন, কিন্তু শতায়ু হতে পারেননি। 25 মার্চ 1971 সালে হানাদার পাকিস্তানি বাহিনী ঢাকা শহরে যখন অভিযান শুরু করল, নির্বিচারে হত্যা শুরু করল, তখন মূল লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এর সাথে পুলিশ লাইন, ইপিআর, এবং তারা শুধু আমাদেরকে হত্যা করতে চায়নি, তারা আমাদের বুদ্ধিবৃত্তিকেও খতম করে দিতে চেয়েছিল। 25 মার্চ রাতে এবং 26 মার্চ সকাল হওয়ার পরে তারা বেছে বেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করেন এবং যিশুদেবকেও তারা অত্যন্ত নির্মমভাবে গুলিতে ঝাঁঝরা করে দেন, হত্যা করেন। হানাদারদের মূল লক্ষ্য ছিল শুধু পদানত করা না, আমাদেরকে মেধাশূন্য করে ফেলা। শুধু সেই দিন তিনি না, আমাদের অনেক প্রিয় শিক্ষক, অনেক প্রিয় মানুষ একই সাথে নিহত হয়েছিলেন। অবশ্য তার উপযুক্ত জবাব তারা পেয়েছে, আমাদেরকে হেয় করতো তারা, আজকে তাদের পার্লামেন্টে বলা হয় বাংলাদেশের সমকক্ষতা অর্জন করতে পারলেই আমরা উন্নত হলাম, এবং এটি হচ্ছে প্রকৃতির শাস্তির। দার্শনিক জিসি দেব, তিনি আসলে মুসলিম দর্শনের উপরে এত বড় পণ্ডিত, তার আগেও কেউ আসেনি আমাদের দেশে এবং তারপরেও কোনো দার্শনিক মুসলিম দর্শনের রূপে এই গভীর পাণ্ডিত্য অর্জন করেননি, অ্যাটলিস্ট সেটার প্রকাশ তারা করতে পারেননি। তিনি যেভাবে মুসলিম দর্শন সম্পর্কে জ্ঞান রাখতেন এবং যেভাবে মুসলিম দর্শনকে প্রকাশ করেছেন এবং তার এই নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড আমাদেরকে ইতিহাসের আরও দুজন দার্শনিককে স্মরণ করিয়ে দেয়। একজন হচ্ছেন সক্রেটিস, তাকেও হেমলক পানে মারা যেতে বাধ্য করা হয়। আরেকজন হচ্ছেন ইমাম আবু হানিফা, যার গলায় জোর করে বিষ ঢেলে দেওয়া হয়, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে পানির পাত্র তাকে দেওয়া হচ্ছে, এই পানির পাত্রে বিষ আছে, এবং উনি বলেছিলেন যে আমি জেনে বিষ পান করব, আমি যদি বুঝতে পারছি এটা বিষ পান করবো না, তখন তাকে দৌড়ে তার গলায় ঢেলে দেওয়া হয় এবং ইমাম আবু হানিফা শহীদ হন। এবং জিসি দেবকে ব্রাশ ফায়ারে ছিন্ন ভিন্ন করা হয় তার সত্য কথনের জন্যে, তার সততার জন্যে, তার মানবিকতার জন্যে, তার দর্শনের জন্যে। আসলে সক্রেটিস যেভাবে অমর, ইমাম আবু হানিফা যেভাবে অমর, জিসি দেব অমর হয়ে থাকবেন আমাদের মাঝে। আসলে সত্যের কখনো মৃত্যু হয় না, মানবিকতার কখনো মৃত্যু হয় না, ধর্মের কখনো মৃত্যু হয় না, তাই সত্যচারীর মৃত্যু নাই, ধার্মিকের মৃত্যু নাই। মুসলিম দার্শনিকদের অবদান বিশ্লেষণে জিসি দেবের সমকক্ষ কোনো দার্শনিক আজ পর্যন্ত আমাদের দেশে জন্মগ্রহণ করেন নাই। নবম থেকে দ্বাদশ শতাব্দীর যে মুসলিম দর্শন বাগদাদ এবং কর্ডোবাতে যে দর্শন বিকশিত হয়েছিল, পরবর্তী সময়ে পাশ্চাত্যের দার্শনিকরা বলেছেন যে ওটা কিছু না, ওটা অ্যারিস্টটল এবং প্লেটোর দর্শনের জ্যেষ্ঠ অনুবাদ। কিন্তু জিসি দেব, তার বই আছে মুসলিম দর্শনের উপরে, তিনি আলকিন্দি, ইবনে সিনা, ইবনে রুশদ, ইবনে তুফায়েল এদের দার্শনিক রচনাবলী পর্যালোচনা করে দৃঢ়ভাবে বলেন যে ইউরোপীয় পণ্ডিতদের এই ধারণা যথার্থ নয়। মানুষের ইতিহাসে যখন স্বাধীন চিন্তার ঢাকঢোল বিশেষ বাজেনি, বরং যখন স্বাধীন চিন্তা ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতো, সেই যুগে মুসলিম দার্শনিকেরা স্বাধীন চিন্তার পথে অগ্রসর হতে চেষ্টা করেছেন। তারা যে স্বাধীনতা ও স্বকীয়তার পরিচয় দিয়েছেন, তাদের আগের কিংবা পরের ইতিহাসেও তার খুব একটা নজির নাই। এটা জিসি দেবের কথা। প্রতিভার পরশ কাঠের স্পর্শে মুসলিম দার্শনিকেরা প্লেটো অ্যারিস্টটলের বিস্তৃত প্রায় মতবাদকে সজীব করে তুলেছিলেন দর্শনের নিষ্প্রাণ মমির পুনর্জীবনে, তাদের দান প্রচুর। স্বকীয়তা ও মৌলিকতা না থাকলে প্রাণহীন পুরাতনকে তারা সতেজ ও নবীন করতে পারতেন না, আর মুসলিম দার্শনিকগণ গড্ডলিকা প্রবাহের ন্যায় চলেননি। গড্ডলিকা মানে হচ্ছে ভেড়ার পাল। ভেড়ার পালের স্বভাব এমন যে তাদের একটি যে জায়গায় লাফ দেবে, অন্য সবাই সেখানে লাফ দেবেই দেবে। যারা গড্ডলিকা প্রবাহে গা ভাসায়, তাদের স্বকীয়তা বলে কিছু থাকে না, তারা তাদের নিজস্ব বুদ্ধি বিবেচনা অন্যের কাছে বিকিয়ে দেন। কিন্তু মুসলিম দার্শনিকেরা প্রচলিত রীতিনীতি অন্ধভাবে গ্রহণ করেননি, এমনকি প্লেটো অ্যারিস্টটলের দর্শনও তারা বিনা বিচারে গলদ্ধকরণ করেননি। প্লেটো অ্যারিস্টটলের মতো বড় বড় দার্শনিকরা বিশ্বাস করতেন আকাশে গ্রহ নক্ষত্র সব জ্যোতির্ময় দেবতা। মুসলিম দার্শনিকরা এসব অযৌক্তিক ঐতিহ্যের দ্বারা প্রভাবিত হননি, এটা তাদের স্বাধীন চিন্তার পক্ষে এক বড় যুক্তি। মুসলিম দার্শনিকগণ নিজের মতো করে গ্রিক দর্শন ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে শুধু যুক্তিবাদী মুসলিম দার্শনিকরা কেন, সুফিবাদীরও একটা সৌখ্যতা দেখা যায়, কোরআনের অর্থ ব্যাখ্যায় তারা যথেষ্ট মৌলিকতার পরিচয় দিয়েছেন। তাদেরই একজন বলেছেন, কোরআনের প্রত্যেক কথার অর্থ 70 বা 700 রকম হতে পারে। ঐশী বাণীর প্রতি গভীর শ্রদ্ধা রেখে শাস্ত্র ব্যাখ্যায় স্বকীয়তার স্থান দেওয়ার এ এক বিস্ময়কর চেষ্টা। আর যিশুদেব বলেন যে নবম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত মুসলিম দার্শনিকগণ যে সার্বজনীন উদার দৃষ্টি, জ্ঞানের প্রতি গভীর অনুরাগ ও মননশীলতার পরিচয় দিয়েছেন, বিশ্বের দর্শনের ইতিহাসে তা এক গৌরবময় অধ্যায় বলে আমরা মনে করি। আসলে উনি যে সময়কালের দার্শনিক ছিলেন, যে সময়ে জাপল সাথে বার্টন রাসেল এদের যুগ, এবং জাপল সাথের মজা হচ্ছে যে তার একটা বই আছে বিং অ্যান্ড নাথিংনেস, তো ওটা পড়ার জন্য আমি আরও 70টা বই পড়েছিলাম, কিন্তু তারপরেও কিছুই বুঝি নাই। এবং এরপরে দর্শনের উপরে আমার আগ্রহ কমে গেল, যে যা বোঝা যায় না আর কি, যা 70 রকম ব্যাখ্যা হতে পারে আর কি, যা দুর্বোধ্য, যা সংশয় আচ্ছন্ন, এটা পড়ার মধ্যে কোনো কল্যাণ নাই, যা মানুষকে সংশায়িত করে, অর্থাৎ মানুষের সংশয়টাকে বাড়িয়ে দেয় আর কি, যা মানুষকে বিভ্রান্ত করে আর কি, সেটা আসলে কোনো দর্শন হতে পারে না। কিন্তু সেই সময় দার্শনিক হিসেবে তারা খুব বড় মাপের ছিল। তো তিনি খুব সুন্দরভাবে বলেছেন যে যুক্তিবর্জিত বিশ্বাস আজকের দিনের মানুষের কাছে নেহায়েত পানসে, তো যুক্তির নামে যে সংশয়বাদ আজকের দিনের বাজারে চালু, সে ভদ্রবেশী অতিকায় দানবও মানুষকে নিয়ে যাচ্ছে সামগ্রিক ধ্বংসের পথে। যুক্তিবর্জিত বিশ্বাস যেরকম, একইভাবে যুক্তির নামে সংশয়বাদ, তো সংশয় দানবের পূজারি হয়ে, খেয়াল রাখবেন, সংশয় দানবের পূজারি হয়ে আচার বর্জিত জীবন যাপনেও তাই বিপদ প্রচুর। বিজ্ঞান আমাদের আপেক্ষিক সত্যেরই জ্ঞান দেয়, সে জ্ঞান অবস্থা ভেদে বদলে যায়, নিরপেক্ষ সত্যে পৌঁছতে না পারলে সত্যের চরম রূপের সাথে পরিচয় হয় না, নিরপেক্ষ সত্য। তাই যুক্তিবাদের সাথে গজ্জালির সুফিবাদের সমন্বয় আজ অতি প্রয়োজন। ইসলামী চিন্তাধারায় শরীয়ত ও মারিফতের সংযোগ ঘটানো ইমাম গজ্জালি এক বড় দান। যুক্তি, বিশ্বাস, সদাচার ও ধর্মাচারের মধ্যে কোনো সংঘাত নাই, খেয়াল করবেন, যুক্তি, বিশ্বাস, সদাচার ও ধর্মাচারের মধ্যে কোনো সংঘাত নাই। কোরআনে তার স্পষ্ট ইঙ্গিত আছে, কোরআন একসঙ্গে যুক্তি, সদাচার ও অনুভূতিকে সমর্থন করে। এটা যিশুদেবের কথা আর কি। আসলে 60-এর দশক ছিল বস্তুবাদের দশক আর কি, এবং আমি একদিক থেকে খুব লাকি, মানে আমি চরম বস্তুবাদীদের সাথে যেরকম পরিচিত ছিলাম আর কি, ঘনিষ্ঠ ছিলাম আর কি, এবং চরম আধ্যাত্মবাদীদের সাথেও আমার কারোর সাথেই বিরোধ হতো না, কারণ আমি কারোর সাথেই বিতর্কে যেতাম না, আমি শুধু বোঝার চেষ্টা করতাম। একজন বোঝার জন্য জানতে চাচ্ছে না, তর্ক করার জন্য জানতে চাচ্ছে, এটা কিন্তু তার প্রশ্নের ধরন থেকেই বোঝা যায় যে সে তর্ক করতে চাচ্ছে না, বুঝতে চাচ্ছে আর কি, এবং যার ফলে সত্যকে আমি খুব নিরপেক্ষভাবে বুঝতে পেরেছি, যে সবার কথাই আমি শুনেছি, মনোযোগ দিয়ে শুনেছি, ব্যাখ্যা করেছি, বিশ্লেষণ করেছি, তারপরে যেটা সত্য বলে মনে হয়েছে, সত্য বলে প্রতীয়মান হয়েছে আর কি, শুধু মনে হওয়া না, সেটাকে গ্রহণ করেছি। এবং মানে সেই বস্তুবাদী শিক্ষা যে মানুষকে শান্তির দিশা দিচ্ছে না, সুখের দিশা দিচ্ছে না। এই যে আমেরিকাতে এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কার বই? জালালউদ্দিন রুমির বই, যারা শান্তির খোঁজ করছে আর কি। এবং মেডিটেশনের সবচেয়ে জনপ্রিয় সুর হচ্ছে জালালউদ্দিন রুমির আমেরিকাতে। কেন? বস্তু তাদেরকে শান্তি দিতে পারে না। এবং এখন কি হয়েছে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো তারা মেডিটেশন কোর্স শুরু করতে বাধ্য হয়েছে আর কি, কারণ বস্তু তাদেরকে শান্তি দিতে পারছে না, পণ্য তাদেরকে শান্তি দিতে পারছে না। এবং আমরা যে বাস্তবতার সম্মুখীন হয়েছি, যে বাস্তবতার কথা বলছি, যিশুদেব এখন থেকে 60 বছর আগে তারা এই কথাগুলো বলেছেন, কারণ তিনি একজন ক্ষণজন্ম দার্শনিক ছিলেন, দর্শন এবং জীবনের সত্যের খুব গভীরে তিনি প্রবেশ করেছিলেন, সেই জন্যই তিনি বলতে পেরেছেন আর কি। এবং খুব তীব্র ভাষায় বলেছেন, কঠিন ভাষায় বলেছেন। তিনি বলেছেন যে যে জ্ঞান মানুষকে শুধু বাইরের জগতের সঙ্গে পরিচিত করে, তার অন্তরের কোনো বিশেষ খোঁজ দেয় না, অথবা জগতের পেছনে যে এক তত্ত্ব আছে তার দিকে নিয়ে যায় না, সেই জ্ঞানের দ্বারা মানুষের জীবন সমস্যার পূর্ণ সমাধান সম্ভব নয়। আসলে বস্তুবাদী দর্শনের যে ভ্রান্তি, এটা যিশুদেব সেই সময় বস্তুবাদের বিরুদ্ধে বলার মতন মানুষ খুব কম ছিল। সেই সময় বস্তুবাদী হওয়াটা এবং বৈজ্ঞানিক বস্তুবাদ এটা ছিল তখনকার সময়ের তরুণদের ফ্যাশন, এবং আমরা সেই ফ্যাশনের বাইরে চলে গিয়েছিলাম। এবং চলে যেতে পারার কারণ হয়তো ডক্টর যিশুদেব দেব স্যার। তো তিনি বলছেন, বিজ্ঞান প্রভাবিত বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা অপূর্ণ, এই শিক্ষা ব্যবস্থা আত্মকেন্দ্রিক করে তুলছে, ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশের পরিপন্থী আমরা যে কথাগুলো এখন বলছি। তাই আজ বিশ্বময় এক নৈরাশ্যকর সংঘাত দ্বন্দ্বময় ধ্বংসমুখী অবস্থা বিদ্যমান। ব্যক্তিকে এমন শিক্ষা দিতে হবে যেন সে তার বৃহত্তম জীবনের সাথে সমঝোতা করার ক্ষমতা অর্জন করতে পারে। ধর্মের ঐক্যবোধ ও প্রেমের সঙ্গে বিজ্ঞানের জ্ঞান পিপাসা ও কর্মতৎপরতার সমন্বয় প্রয়োজন, এতেই মিটবে মানুষের দেহের ক্ষুধা এবং আত্মিক ক্ষুধার। এবং আমরা কোয়ান্টাম 80-এর দশক থেকে সেই চেষ্টাটাই করে আসছি। মানে আসলে তাকে না দেখলে হয়তো মনে হতো যে না এগুলো বোধ হয় গল্পই আর কি। এবং যিশুদেব একটা উপমা ব্যবহার করেছেন, তিনি বলেছেন যে গ্রিক পুরাণে পড়েছিলাম ইটালি যাবার উদ্দেশ্যে গ্রিক কারিগর ডেডেলাস ও তার পুত্র ইকারুস পিঠে দুখানা পাখির পাখা গালা দিয়ে জুড়ে উঠতে শুরু করেছিলেন। কাহিনী এটা, ডেডেলাস সফল হলেও তার পুত্র ইকারুস সূর্যের খুব কাছ দিয়ে উঠতে শুরু করায় সূর্যরশ্মির তাপে গালা গলে ডানা পড়ে যায় এবং সমুদ্রের জলে সে তলিয়ে যায়, ডুবে মারা যায়। বিজ্ঞান ও তার দোসর টেকনোলজির দেয়া সম্পদ ও প্রাচুর্যের ভেতর মানুষের অবস্থা আজ অনেকটা ইকারুসের মতোই। বিজ্ঞানের গালা দিয়ে জুড়ে দেয়া পাখার সাহায্যে আজ মহাকাশে তার অবাধ গতি, পৃথিবী তো তার হাতের মুঠোয়। তবে বড়ই আশঙ্কার কথা, বিশ্বাস ও কর্মপ্রেরণার যে ডানা দুটো দিয়ে জীবনের প্রসারিত ক্ষেত্রে মানুষ এতকাল উড়ে বেড়াচ্ছিল, বিজ্ঞানের তাপে তা খসে পড়তে শুরু করেছে। এরই নাম সভ্য মানুষের জীবন মরণ সমস্যার। অর্থাৎ অনেকে মনে করেন বৈজ্ঞানিক সভ্যতার প্রসারে যেসব সমস্যার সৃষ্টি, বৈজ্ঞানিক উপায়ই তার সমাধান সম্ভব। ছোটবেলায় পুঁথিতে পড়েছিলাম প্লেগে আক্রান্ত একটি শহরের লোকেরা মহামারীর প্রতিকার খুঁজে না পেয়ে মদের নেশায় মত্ত থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। বৈজ্ঞানিক সভ্যতার ব্যাপক ধ্বংসমুখী গতিকে যারা হেসে উড়িয়ে দিতে চান, তারাও হয়তো এই নেশাখোরদের দলে। বিজ্ঞানের দেয়া জ্ঞান খুবই ভালো, এমন সুখের সম্ভাবনা বিজ্ঞান আমাদের সামনে ধরেছে যা অতীত যুগে মানুষ কল্পনাও করতে পারত না। কিন্তু আমাদের এমনি কপাল, বিজ্ঞান আমাদের শুধু শিখিয়েছে আমরা একজন আরেকজনের থেকে আলাদা, একজনের স্বার্থ আরেকজনের স্বার্থ থেকে আলাদা, সকলে আমরা পরের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। এই নীতির পেছনে যে আত্মিক যোগ বিজ্ঞান তা আমাদের দেখাতে পারেনি। বস্তুবাদ এক বস্তুকে আরেক বস্তু থেকে আলাদা ভাবতে শেখায়, তার মূলে যে কোনো ঐক্য আছে একথা স্বীকার করে না। এখানেই বৈজ্ঞানিক বস্তুবাদের অপূর্ণতা, এখানেই বিজ্ঞানের পরাভব। আসলে বৈজ্ঞানিক বস্তুবাদ এখন নাইও, বৈজ্ঞানিক বস্তুবাদ এই একটি কারণে প্রত্যাখ্যাত হয়েছে, সেটা হচ্ছে তার এই আত্মিক শূন্যতা। তো যিশুদেব বলছেন, এই জন্যে চাই বিজ্ঞানের সাথে ধর্মবোধের মিলন, যার মূল কথা বিশ্বের ঐক্য মানুষের ঐক্য। এই একত্ব বোধে উদ্বুদ্ধ করতে না পারলে শুধু বৈজ্ঞানিক জ্ঞান মানুষকে ব্যাপক ধ্বংসের পথেই নিয়ে যাবে। ম্যাক্সিম গোর্কি তার এক গল্পে বলেছেন, বিজ্ঞান আমাদের পাখার ন্যায় অবাধ গতিতে মহাকাশে উঠতে শিখিয়েছে, মাছের মতো জলে সাঁতার কাটতে শিখিয়েছে, কিন্তু পৃথিবীতে শান্তিতে বাঁচতে শেখায়নি। বিজ্ঞান অন্যের মুখের ভাষা বুঝবার ক্ষমতা মানুষকে দিয়েছে সত্যি, প্রাণের ভাষা বোঝার ক্ষমতা দেয়নি, এটা বিজ্ঞানের দোষ নয়। সত্যিকার ধর্মীয় বোধ থেকে সৃষ্ট সঠিক প্রেমের অভাবে দেশে দেশে যাতে যাতে মানব গোষ্ঠীতে আজ যে এত রেষারেষি, এত আত্মঘাতী কলহ সংঘর্ষ, ধর্ম বিজ্ঞানের মিলনের ভেতরেই জগতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের বাঁচার ও সার্থক জীবনযাত্রার অব্যর্থ সংকেত। বিজ্ঞানের মাহাত্ম্য যদিও অপরিসীম, তথাপি বিজ্ঞান মানুষকে সার্থক ও সফল জীবন দর্শনের ইঙ্গিত দিতে পারেনি। জীবনের সামগ্রিক প্রয়োজন মেটানোর জন্যই বৈজ্ঞানিক জড়বাদ ও প্রাচীন আধ্যাত্মবাদের সমন্বয় প্রয়োজন। এবং ধর্মের সার্থকতা বোঝাতে গিয়ে যিশুদেব লিখছেন, সব ধর্মই আন্তরিকভাবে চেষ্টা করে মানুষের ঐহিক ও পারলৌকিক কল্যাণ। ধর্মের এই উদার ভাব ভুলে গিয়ে প্রচারকরা যখন ছোট ছোট দল বাঁধার চেষ্টা শুরু করলেন, তখন থেকেই ধর্মের আসল রূপ বিকৃত হয়ে পড়ল। ধর্ম হয়ে গেল কুসংস্কারের এক পুটলি ও শোষণের এক বড় হাতিয়ার। তার ফলে হলো ধর্মের নামে কত নির্যাতন, কত যুদ্ধ বিগ্রহ, কত নরহত্যা, আর পরকালের প্রলোভন দেখিয়ে কত মানুষকে ইহ জীবনের সুখ সুবিধা থেকে করা হলো বঞ্চিত। ধর্মের সার্থকতা জীবনযাত্রায়, চরিত্রের মাধুর্যে, ধর্মের আসল কথা বিশ্বের বিশেষত মানুষের ঐক্য, এই মানুষের ঐক্যের কথা, এই অসাম্প্রদায়িক দৃষ্টিকোণের কথা, অসাম্প্রদায়িক চেতনার কথা যিশুদেব নিজে পালন করেছেন এবং এই কথা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলেছেন। তো আমরা যিশুদেবের প্রতি এবং সেই সাথে হানাদার বাহিনীর হাতে শহীদ হওয়া সকল বুদ্ধিজীবী, সকল মানুষ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।